কালকে আমরা আলোচনা করেছিলাম শিল প্রভুপাদ কিভাবে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে তার সাক্ষাৎকারের পর কিভাবে সর্বতোভাবে নিজেকে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশ পালনে তিনি নিযুক্ত করেছেন। শিল প্রভুপাদের সঙ্গে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাক্ষাৎকার কবে হয়েছিল? ১৯২২ সালে। শিল প্রভুপাদের বয়স তখন কত বছর? শিল প্রভুপাদের বয়স তখন ২৬ বছর। তিনি তখন কি করতেন? একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির ডক্টর বোসেস ল্যাবরেটরির ম্যানেজার ছিলেন এবং তিনি বিবাহিত, তার একটি পুত্র সন্তান ছিল, কিন্তু সেই অবস্থাতে শিল প্রভুপাদ তার চাকরিতে ইস্তফা দিয়ে তিনি ভগবানের বাণী প্রচারে নিজেকে নিযুক্ত করার জন্য তিনি নিজেকে প্রস্তুত করতে শুরু করেন। তো এই যে এক অপূর্ব আত্মোৎসর্গ, এটি বিরল, এটি অত্যন্ত দুর্লভ। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে শিল প্রভুপাদ কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। শিল প্রভুপাদ শ্রী চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী যে সারা পৃথিবীর প্রতিটি নগরে এবং গ্রামে হরে কৃষ্ণ মহামন্ত্রে হরিনাম সংকীর্তন যজ্ঞের প্রচার হবে, সেই ভবিষ্যৎবাণী সার্থক করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং শিল প্রভুপাদকে প্রেরণ করেছিল, শিল প্রভুপাদকে পাঠিয়েছিল। কিন্তু আমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পাই যে শিল প্রভুপাদের সাফল্য সঙ্গে সঙ্গে আসেনি। শিল প্রভুপাদকে দীর্ঘকাল নানা রকম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল, শিল প্রভুপাদকে নানা রকম দুঃখ দুর্দশার স্তর অতিক্রম করতে হয়েছিল এবং অবশেষে ১৯৬৫ সালে শিল প্রভুপাদ হরিবল, তুমি মাইকটা তুমি ঠিক মতো ইয়ে করো, বেশি বেড়ে গেছে, এত এত জোরে করো, দাও কমিয়ে দাও, হরে কৃষ্ণ আরো আরেকটু কম, হরে কৃষ্ণ আরেকটু কম, ঠিক আছে এখন শোনা যাচ্ছে? যারা পেছনে বসে আছো ভালোভাবে শোনা যাচ্ছে না? না আগে ভালো শোনা যাচ্ছে, এটাই ঠিক আছে। আর যখন ইয়ে হয় তখন, সুতরাং শিল প্রভুপাদ ১৯২২ সাল থেকে ১৯৬৫ সাল পর্যন্ত শিল প্রভুপাদকে নানা রকম কষ্ট স্বীকার করতে হয়েছিল। শিল প্রভুপাদ অবশেষে ১৯৫৬ সালে শিল প্রভুপাদ গৃহত্যাগ করেন। একদিন তিনি বাড়ি থেকে চলে যান, তার প্রতিবেশীরা একজন বলছিলেন যে উনি একজন অত্যন্ত সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন, সকলে ওকে খুব ভালোবাসত এবং তিনি সবসময় কৃষ্ণভক্তি প্রচারের উদ্যোগী ছিলেন। একদিন হঠাৎ এক সকালবেলা শিল প্রভুপাদ গৃহত্যাগ করে চলে, হঠাৎ, এবং তারপর শিল প্রভুপাদ ১৯৫৯ সালে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। সন্ন্যাস গ্রহণ করে তিনি বৃন্দাবনেই অধিকাংশ সময় থাকতেন। তিনি সন্ন্যাস গ্রহণ করেন বিশ্বরূপ মহোৎসবের দিন মথুরায় কেশবজি গৌড়ীয় মঠে, তার গুরুভ্রাতা শিল ভক্তি প্রজ্ঞান কেশব মহারাজের কাছে। সেই সূত্রে শিল প্রভুপাদ বলেছিলেন যে তার গুরু মহারাজ তাকে স্বপ্নে কয়েকবার আদেশ দিয়েছিলেন সন্ন্যাস গ্রহণ করতে, কিন্তু শিল প্রভুপাদ মনে করেছিলেন যে তিনি কিভাবে সন্ন্যাস গ্রহণ করবেন, তার তিনি গৃহস্থ আশ্রমে, তার পরিবারের প্রতি তার দায় দায়িত্ব ছিল, তার ছোট ছেলেটি তখনও বেশ অল্প বয়স্ক, মনে হয় তার বয়স তখন 10 অথবা 11 বছর বয়স ছিল, এবং সুতরাং সেই অবস্থায় প্রভুপাদ সন্ন্যাস নিতে ইতস্তত করছিলেন। কিন্তু যখন তার গুরু ভাই ভক্তি প্রজ্ঞান কেশব মহারাজ তাকে বলেন সন্ন্যাস নিতে, জোর করেন, তখন তিনি মনে করেন যেতে গুরু মহারাজই যেন তার মাধ্যম দিয়ে তাকে সন্ন্যাস নিতে অনুপ্রাণিত করছেন। তখন শিল প্রভুপাদ সন্ন্যাস গ্রহণ করেন। সন্ন্যাস গ্রহণ করার পর প্রভুপাদ বৃন্দাবনেই থাকতেন। অবশেষে শিল প্রভুপাদ বৃন্দাবনে রাধা দামোদর মন্দিরে ছিলেন, সেখানে রূপ গোস্বামীর সমাধি, রঘুনাথ দাস গোস্বামীর সমাধির ঠিক পাশেই তিনি থাকতেন। কিন্তু শিল প্রভুপাদ যদিও বৃন্দাবনে থাকতেন, তবে অধিকাংশ সময়ই তিনি দিল্লিতেই থাকতেন। কেন? প্রভুপাদ কৃষ্ণভক্তি প্রচারের জন্য নানা রকম লেখালেখি করতেন এবং সেগুলি তিনি দিল্লিতে গিয়ে ছাপাতেন। বিশেষ করে তিনি একটি ব্যাক টু গডহেড বলে একটি পত্রিকা তিনি ছাপাতে শুরু করেন 1944 সালে, এবং সেই ব্যাক টু গডহেড তিনি নিজেই লিখে অত্যন্ত সুন্দর তার সমস্ত রচনা, সেগুলি তিনি নিজেই ছাপাতেন এবং নিজেই সেগুলি বিতরণ করতেন। তার শিল প্রভুপাদের অনুগামী তখন কেউই ছিল না, কেউই প্রায় প্রভুপাদকে সাহায্য করতে এগিয়ে আসেনি। প্রভুপাদ একজনকে দীক্ষা দিয়েছিলেন, তিনি ঝাঁসিতে যে যখন শিল প্রভুপাদ ছিলেন, কিন্তু তিনিও ঠিক সেইভাবে শিল প্রভুপাদকে সাহায্য করতে এগিয়ে আসেন। যাই হোক, শিল প্রভুপাদ কৃষ্ণের উদ্দেশ্য অন্যরকম ছিল, তাই ভারতবর্ষে শিল প্রভুপাদ সাফল্য লাভ করেন। তার আরেকটি কারণ ছিল প্রভুপাদের মূল উদ্দেশ্য ছিল পাশ্চাত্যে গিয়ে প্রচার করা, তাই ভালো ভারতবর্ষের প্রচারে হয়তো শিল প্রভুপাদ ততটা গুরুত্বও দেননি। কেন? তার গুরু মহারাজ তাকে বলেছিলেন পাশ্চাত্য জগতে গিয়ে কৃষ্ণভক্তি প্রচার করতে ইংরেজি ভাষার মাধ্যমে। তাই অবশেষে শিল প্রভুপাদ 1965 সালে আমেরিকাতে যাওয়ার একটা সুযোগ পান, সুযোগ পানও কেবল নন, সুযোগ করে নেন। শিল প্রভুপাদের সঙ্গে সুমতি মোরারজির পরিচয় ছিল। সুমতি মোরারজি ছিলেন সিন্ডিয়া স্টিম কোম্পানির চেয়ারপার্সন। শিল প্রভুপাদ সুমতি মোরারজিকে বলেন যে তার একটা জাহাজে যেন আমেরিকাতে যাওয়ার একটা ব্যবস্থা করে দেন। সুমতি মোরারজি প্রথমে কিছুতেই রাজি হন, বলেন যে স্বামীজি আপনি জানেন না আমেরিকাতে, ওখানে গিয়ে আপনি থাকবেন কোথায়, আপনি খাবেন কি, আর ওখানে আপনার কথা শুনবেই বা কি, আর এত বৃদ্ধ বয়সে আপনি ওখানে গিয়ে কি করবেন। এই কথা সমস্ত বিচার করে চিন্তা করে সুমতি মোরারজি শিল প্রভুপাদকে আমেরিকাতে যেতে দিতে অস্বীকার করেন। তিনি এও বলেছিলেন যে শিল প্রভুপাদকে দেখে তিনি তার নিজের বাবার কথা মনে করতেন, যে এইভাবে কি একজন বৃদ্ধ 70 বছর বয়সের একজন বৃদ্ধ আমেরিকাতে যাবে একা, এটা কিভাবে সম্ভব, তিনি গিয়ে কি করবেন। শিল প্রভুপাদ সুমতি মোরারজিকে কথাটা অন্যভাবে ঘুরিয়ে দেন, যে তোমার বাবার মতো আমি তোমার কাছে একটা জিনিস কেবল প্রার্থনা করছি, আমাকে আমেরিকায় যাওয়ার একটা ব্যবস্থা তুমি করো। ও বলছিল, সুমতি মোরারজি বলছিলেন যে আপনাকে আমি আমার বাবার মতো দেখে আমি আপনাকে যেতে দিতে মন চাইছে না, আমি যেতে দিতে পারছি না। শিল প্রভুপাদ বললেন যে তোমার বাবার মতো আমি তোমার কাছে একটা কেবল ভিক্ষা করছি, প্রার্থনা করছি, অনুরোধ করছি যে তুমি আমেরিকাতে যাওয়ার ব্যবস্থা আমাকে করো। এবং শিল প্রভুপাদ বলেন যে দেখো আমার গুরু মহারাজ আমাকে এই নির্দেশটি দিয়েছিলেন, এখন এই বৃদ্ধ বয়সেও আমি একটা চেষ্টা করতে চাই, সারা জীবন তো চেষ্টা করে আমার সাথে সম্ভব হলো না, তা আমি এই বৃদ্ধ অবস্থাতে গিয়ে আমি একবার শেষ চেষ্টা করে দেখতে চাই, তা না হলে এই জীবনটা যদি চলে যায় তাহলে তো জীবনটাই ব্যর্থ হয়ে যাবে, গুরুদেবের আদেশ পালন করতে পারলাম না। তো অবশেষে সুমতি মোরারজি প্রভুপাদকে সেই জাহাজে করে আমেরিকায় যাওয়ার ব্যবস্থা করে, জলদূত নামক একটি জাহাজ। শ্রীল প্রভুপাদ যখন কলকাতা থেকে যাত্রা করেন, শ্রীল প্রভুপাদকে বিদায় জানাবার জন্য কেউ আসেনি, কেবল তার ছেলে, ছোট ছেলেটি এসেছিল তাকে বিদায় জানাতে, কেউ ওখানে আসেনি। শ্রীল প্রভুপাদ একলা আমেরিকার অভিমুখে যাত্রা করেছিল, সঙ্গে শ্রীল প্রভুপাদের সম্বল বলতে কেবল তিনটি বাক্সে ভগবত শ্রীমৎ ভাগবতের তিনটি স্কন্ধের ইংরেজি অনুবাদ, যেটি তিনি ছাপিয়েছিলেন, এই তিনটি গ্রন্থ নিয়ে তিনি আমেরিকাতে পাড়ি দিলেন। আমেরিকাতে গিয়ে তিনি অল্প কিছুদিন বাটলারে, পেনসিলভেনিয়ার বাটলার নামক একটা ছোট্ট শহরে কিছুদিন ছিলেন, তারপরে সেখান থেকে তিনি আমেরিকাতে যান, নিউ ইয়র্কে যান। নিউ ইয়র্কে শিল প্রভুপাদ প্রচার শুরু করেন, নিজের একটা ছোট্ট সংস্থান স্থাপন করে 26 সেকেন্ড অ্যাভিনিউ। সেকেন্ড অ্যাভিনিউ হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক শহরের একটি অঞ্চল, যেই অঞ্চলটি খুব একটা বর্ধিষ্ণু নয়, ওখানে অল্প বয়সী ছেলেমেয়েরা, যারা আমেরিকার অল্প বয়সী ছেলেমেয়েরা সমাজের সমাজকে অস্বীকার করে তারা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে একটা স্বতন্ত্র জীবন, বিদ্রোহের জীবন শুরু করেছে, সেই জীবনটি হচ্ছে নেশা এবং স্বেচ্ছাচারিতা। তারা সমাজের সমস্ত বন্ধন, সমাজের সমস্ত নীতি সেগুলিকে পরিত্যাগ করে তারা একেবারে সম্পূর্ণ স্বেচ্ছাচারীর মতো জীবনযাপন করছে। তারা তারা বাড়ি যদিও অনেক ধনীর সন্তান, কিন্তু তারা সব বাড়ি থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় থাকত, আর তাদের থাকার কোনো জায়গা ছিল না, তারা মাঠে গিয়ে শুত, আর নেশা এবং অবৈধ জীবনযাপনই ছিল তাদের উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য। সেই অঞ্চলে শ্রীল প্রভুপাদ ঘটনাক্রমে একটি ইয়ে পান, যেটি প্রভুপাদের জন্য আয়োজন করেছিলেন মাইকেল গ্র্যান্ট বলে একটি আমেরিকান ছেলে, যে পরবর্তীকালে মুকুন্দ মহারাজ হয়েছে, মুকুন্দ গোস্বামী, মুকুন্দ মহারাজ। মুকুন্দ মহারাজ প্রথম শ্রীল প্রভুপাদকে সাহায্য করতে আসেন, এবং মুকুন্দ ইস্কনে মুকুন্দ মহারাজের অবদান অনস্বীকার্য। তিনি আমেরিকার নিউ ইয়র্কে প্রভুপাদ যখন প্রথম কেন্দ্রটি স্থাপন করেন, সেটি মুকুন্দ মহারাজ আয়োজন করেছিলেন, এবং সে ভাড়া দেওয়ার ক্ষমতা তো প্রভুপাদের ছিল না, তাই মুকুন্দ মহারাজ এবং আর কয়েকজন বন্ধু মিলে তারা ওই বাড়িটা ভাড়া দিচ্ছিল। তারপরে ধীরে ধীরে ভক্তরা বাড়তে থাকে, প্রভুপাদের আকর্ষণে আকৃষ্ট হয়ে অনেক ছেলেমেয়েরা এগিয়ে আসে। প্রথম প্রথম তারা আসতো প্রভুপাদের কীর্তনে যোগ দিতে, সন্ধ্যাবেলা প্রভুপাদ ভগবদ গীতা ক্লাস দিতেন আর হরিনাম কীর্তন করত। এখন ভগবদ গীতার ক্লাস ওরা কি বুঝত, ভগবদ গীতার প্রতি আকর্ষণ ওদের ছিল না, কিন্তু প্রভুপাদের সুমধুর কণ্ঠে যে কীর্তন, সেই কীর্তনে যোগ দিতে তারা সকলে আকৃষ্ট হয়েছে। তাই জন্য সন্ধ্যাবেলা তারা আসতো এবং তাদের অনেকে বলতো যে প্রভুপাদের ইংরেজি ওরা বুঝতে পারত না। হ্যাঁ, প্রভুপাদের ইংরেজি তো ভারতীয় ইংরেজি, আর আমেরিকানদের ইংরেজি একেবারে অন্যরকম। যেমন ভারতীয়রা আমেরিকান ইংরেজি বুঝতে পারে না, আমেরিকানরা তখন ভারতীয় ইংরেজি বুঝতে পারে না। তো শিল প্রভুপাদ এইভাবে শুরু করেন এবং তারা আসতো সন্ধ্যাবেলা, কীর্তন করত। ওদের ভাষায় সেটা ছিল টু মেক মিউজিক, সঙ্গীত অনুষ্ঠানে যোগদান করার জন্য তারা আসত। ওই ছোট্ট একটা দোকান ঘর, তোমরা কারা কারা 26 সেকেন্ড অ্যাভিনিউ দেখেছ? ভেরি গুড, কোথায় দেখেছো তুমি? হ্যাঁ, কোথায়? ওটা প্রায় 25 ফুট মতো লম্বা আর আবার 12 ফুট মতো চওড়া একটা ঘর, সামনেটা 12, তার মানে ছোট্ট একটা, বলতে গেলে একটা ছোটই ঘর। তো সেই ঘরে তারা আসতো, সমবেত হতো, কীর্তন করতো, প্রভুপাদ ভগবদ গীতা নিয়ে আলোচনা করতেন এবং তারা বুঝতে পারত না প্রভুপাদ যে কি বলছেন, এবং বিষয়বস্তুটিও তাদের কাছে বোধগম্য ছিল, কেননা তারা যুদ্ধের বিরোধী ছিল তখন। কেননা তখন এই আমেরিকার যুবক সম্প্রদায় এইভাবে সমাজের প্রতি বিদ্রোহ করেছিল, তার কারণ আমেরিকা তখন ভিয়েতনামের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে। সেই যুদ্ধ করার জন্য অল্প বয়সী সমস্ত ছেলেদের জোর করে সৈনিক হতে বাধ্য করা হতো এবং তাদেরকে ভিয়েতনামে পাঠানো হতো, এবং অনেকে তাদের স্বাভাবিকভাবেই স্বভাবতই তাদের মৃত্যুবরণ করতে হয়েছিল ভিয়েতনামে। তো ওরা ভাবতো যে আমরা কেন এই ভিয়েতনামে গিয়ে আমরা যুদ্ধ করব, ভিয়েতনামে গিয়ে যুদ্ধ করার কি কারণ আছে? এই জন্য ওরা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করে ওরা শান্তির পথ খুঁজছে। এবং আর প্রভুপাদ কি বলছেন, কুরুক্ষেত্রে যুদ্ধে কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে অনুপ্রাণিত করছেন। ওরা যুদ্ধ বন্ধ করতে চাইছে আর প্রভুপাদ বলছে যুদ্ধ করো, কৃষ্ণ বলছেন যুদ্ধ করো, এটা ওরা বুঝতে পারত না। প্রভুপাদ ওদেরকে বোঝাতেন, হ্যাঁ, যে প্রকৃত কার্যের প্রকৃত উদ্দেশ্যটি হচ্ছে তার কার্যের মূল লক্ষ্য। যুদ্ধ আমরা যদি আমাদের নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যুদ্ধ করি সেটা খারাপ, কিন্তু ধর্ম সংস্থাপনের জন্য যে যুদ্ধ হয় সেই যুদ্ধটা বাঞ্ছনীয়। ভিয়েতনামে আমেরিকা যুদ্ধ করছে কেন? কেননা আমেরিকার আধিপত্যটাকে বিস্তার করার জন্য, কমিউনিজমের সঙ্গে আমেরিকার ক্যাপিটালিজমের যুদ্ধ। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধটা সেরকম নয়, কুরুক্ষেত্রের যুদ্ধটা ভগবান ধর্ম সংস্থাপন করার জন্য অধর্মের যারা পক্ষপাতী, অধর্মের যারা প্রবর্তক, অধর্মের যারা অনুগামী, তাদেরকে তিনি সংহার করার জন্য এই যুদ্ধের আয়োজন। তাই তিনি অর্জুনকে এই যুদ্ধে অনুপ্রাণিত করেন। তো সেই অবস্থায় শিল প্রভুপাদ আমেরিকাতে প্রচার কার্য শুরু করেন। ছেলেরা আর ছেলেমেয়েরা আসত বিশেষ, তারপরে কিছু ছেলে প্রভুপাদের প্রতি আকৃষ্ট হয়ে তারা ওখানেই থাকতেও চাইত, কেন ওদের তো থাকার জায়গাও ছিল না। কয়েকটি ছেলে এসে বলল আমরা এখানে থাকি, প্রভুপাদ বললেন ঠিক আছে। প্রভুপাদের পেছনে একটা ছিল, ফ্ল্যাট ছিল, একটা অ্যাপার্টমেন্ট ছিল, ওই সামনে স্টোর ফ্রন্ট, পেছনে উঠানটা পেরিয়ে একটা বাড়ি, সেই বাড়িতে প্রভুপাদের দোতলায় একটা অ্যাপার্টমেন্ট ছিল, এখানে সেখানে তিনি থাকতেন। তো ছেলেরা যখন বললো আমরা থাকবো, প্রভুপাদ বললেন ঠিক আছে তোমরা ওই স্টোর ফ্রন্টে থাকতে পারো। প্রভুপাদ নিজেও রান্না করতেন এবং রবিবারে প্রভুপাদ নিজের হাতে রান্না করে সানডে ফিস্ট করতেন। শুধু রান্নাই করতেন না, যদিও শিল প্রভুপাদের তখন পয়সা ছিল না, টাকা পয়সা ছিল না, শিল প্রভুপাদ কি করতেন, যে টাকাটাই সংগ্রহ হতো সেটা দিয়ে সকালবেলা গিয়ে কাছেই চায়না টাউন ছিল, সেই চায়না টাউন থেকে তাজা সবজি ওখানে পাওয়া যায়, হ্যাঁ, সেই সবজি কিনে এনে তিনি সেগুলি নিজেই কেটে নিজেই ধুয়ে নিজেই রান্না করতেন। রান্না করে রবিবারে ওরা আসতো, এসে ওরা সানডে ফিস্টের পরে প্রভুপাদ লেকচার দিতেন, লেকচারের পরে সকলকে প্রসাদ দেওয়া হতো এবং প্রসাদ খেয়ে তারা যে যার নিজের ওইতে চলে যেত। এখন ঘর নোংরা হয়ে আছে, হ্যাঁ, বাসনপত্র নোংরা হয়ে আছে, এগুলি যে ধোয়ার প্রয়োজন আছে ওরা সেটা ওদের মনে আসত, সেটা ওরা ভেবে দেখত। স্বাভাবিক, অল্প বয়সী ছেলে মেয়েরা যেমন একটু উদাসীন থাকে এই সমস্ত ব্যাপারে, ওরাও তাই ছিল। এবং তাহলে এই বাসনগুলো কাকে মাজতে হতো, শিল প্রভুপাদকেই মাজতে হতো। ভেবে দেখো, হ্যাঁ, 70 বছর বয়সে একজন বৃদ্ধ, তাকে কত কষ্ট স্বীকার করতে হয়েছে। এইভাবে শিল প্রভুপাদ আমেরিকাতে গিয়ে কৃষ্ণ ভক্তির প্রচার শুরু করেন এবং আস্তে আস্তে কিছু ছেলে আসতে শুরু করে। একটি মেয়েও আসতো, ওর নাম ছিল জুডি। জুডি প্রভুপাদের প্রতি এত আকৃষ্ট হয়েছিল, সে বলে যে আমি বাড়ি যাব না, আমি আপনার এখানে থাকব। প্রভুপাদ বলছেন যে না, মেয়েদের এখানে থাকার যে অবস্থা জায়গা হবে না। তো সে তর্ক করতো প্রভুপাদের সঙ্গে, যুক্তি ইয়ে করতো, কেন আমি কেন থাকতে পারবো না, যে তুমি তোমার মেয়েদের বাড়িতে থাকতে হয়। তো বলছে আমার বাড়ি তো এটাই, যে না তোমার বাবার বাড়িতে থাকতে হবে, আমার বাবার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তারপরে একদিন সে করে কি, তার জিনিসপত্র নিয়ে সোজা চলে আসে, যদিও প্রভুপাদ আপত্তি করেছিলেন, তবে প্রভুপাদ ওকে অন্য আরেকটি ঘরে থাকতে দেন। সেইভাবে মন্দিরে এই ইয়েতে মেয়েদেরও থাকার ব্যবস্থা করতে শুরু করেন প্রভুপাদ। প্রভুপাদ বুঝতে পারেন যে আমেরিকার মতো জায়গা দেশে ছেলে মেয়েদের আলাদা করা যাবে না, কেন ওরা ছোটবেলা থেকে ছেলে মেয়েরা একসঙ্গেই বড় হয়, যে ছেলে মেয়েদের মধ্যে যে পার্থক্য বা ব্যবধান ওটা আমেরিকাতে সেরকমভাবে ছিল না, এখনো নেই, এখন তো আরো কম হয়ে গেছে। তো সেই জন্য প্রভুপাদ মেয়েদেরও ইসকনে যোগদান করতে অনুপ্রাণিত করেন। ইতিমধ্যে মুকুন্দ মহারাজ আরো কয়েকজন প্রথম দীক্ষা নিলেন প্রভুপাদের কাছে এবং মুকুন্দ মহারাজের বান্ধবী জানকী, সে ওরা দুজন স্বামী স্ত্রীর মতো, যদি বিবাহ হয়নি স্বামী স্ত্রীর মতো একসঙ্গে থাকত। প্রভুপাদ ওরে বলেন যে এখন তোমার দীক্ষা হয়েছে, এখন তো তোমাদের বিয়ে না করে থাকতে পারবে না একসঙ্গে। তো দীক্ষার অনুষ্ঠানের কয়েকদিন পরে প্রভুপাদ ওদের বিয়েও দেন। তারপরে মুকুন্দ মহারাজ এবং মুকুন্দ, তখন তো মহারাজ ছিলেন না, মুকুন্দ দাস অধিকারী, তিনি সান ফ্রান্সিসকোতে যান। এই যে হিপি আন্দোলন, এই হিপি আন্দোলনের মূল কেন্দ্র তখন সান ফ্রান্সিসকো। তো মুকুন্দ মহারাজ সান ফ্রান্সিসকোতে যান এবং সেখানে গিয়ে তিনি তার আরো দু বন্ধু, যারা পরবর্তীকালে শ্যামসুন্দর প্রভু এবং গুরুদাস প্রভু হয়েছিলেন, তাদেরকেও এবং তাদের বান্ধবীদের, যারা পরবর্তীকালে যমুনা এবং মালতী দেবী, এরা ছজনে মিলে তারা প্রভুপাদের সান ফ্রান্সিসকোতে আসার ব্যবস্থা করে। এবং সান ফ্রান্সিসকোতে হিপিদের যে মূল কেন্দ্র হেট অ্যাশবেরি গোল্ডেন গেট পার্কের পাশে, সেখানে ওই হেট অ্যাশবেরি অঞ্চলে একটা দোকানঘর এরকম ভাড়া করে এবং সেখানে প্রভুপাদকে আসতে তারা নিমন্ত্রণ করেন। এবং এইভাবে সান ফ্রান্সিসকোতে তখন অনেক ভক্ত শিল প্রভুপাদের প্রতি অনুগত হন এবং ইসকনে যোগদান করেন। নিউ ইয়র্কে থাকতেই শিল প্রভুপাদ ইসকনের স্থাপনা করেছে, ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস স্থাপন করেন। অনেকে ভেবেছিল যে কৃষ্ণ কনসিয়াসনেস লোকে তো বুঝতে পারবে না, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস কে বুঝবে, কৃষ্ণকে কেউই তো জানে না। তাই তারা বলেছিল, এমনকি যে লয়ার এই কোম্পানিতে রেজিস্ট্রি করছিলেন তিনিও বলেছিলেন, স্বামীজি এই সংস্থাটার নাম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস না দিয়ে আপনি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর গড কনসিয়াসনেস। প্রভুপাদ বলেছিলেন যে না, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস। তার কারণ আমি এদের সকলকে বোঝাতে জানাতে এসেছি যে কৃষ্ণই হচ্ছেন গড। এরা গড গড বলে কিন্তু গড যে কি সেটা ওরা জানে না। তারা ভগবান ভগবান বলে কিন্তু ভগবান কে? এখন আমরা যদি ভারতবর্ষে যদি জিজ্ঞাসা করি সাধারণ মানুষ, ভগবান কে? কটা লোক জানে যে ভগবান হচ্ছেন কৃষ্ণ? অধিকাংশ লোকেরই মনোভাব ও ভগবান নিরাকার। ছোটবেলায় আমার মনে আছে একটা পাঠও আছে বিদ্যাসাগরের লেখা, লিখেছিলেন যে ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ। ভক্তি বিনোদ ঠাকুর তাকে প্রশ্ন করেছিলেন যে আপনি কি ঈশ্বরকে দেখেছেন, তিনি সাকার না নিরাকার আপনি জানলেন কি করে? বিদ্যাসাগর স্বীকার করে নিয়েছে যে না, আমি জানি না সত্যি। ঈশ্বর নিরাকার হবেন কেন? আমাদের আকার আছে, তাহলে ভগবানের কেন আকার থাকবে? আমাদের যদি আকার থাকে আর ভগবানের যদি না আকার না থাকে, তাহলে বুঝতে হবে যে আমরা ভগবানের থেকে বড়। কেননা আমাদের কাছে এমন কিছু আছে যা ভগবানের নেই। এই যুক্তিটি রামানুজাচার্য দিয়েছে যে আমরা যদি স্বীকার করি যে ভগবান হচ্ছে পরম শ্রেষ্ঠ, তাহলে আমাদের স্বীকার করতে হবে আমাদের কাছে যা আছে তা সব ভগবানের কাছে আছে এবং তারও বেশি অনেক কিছু ভগবানের কাছে। তো আমরা যদি বলি আমাদের আকার আছে কিন্তু ভগবানের আকার নেই, তাহলে ভগবান কি আমার থেকে বড় হলো না ছোট হলো? তো যাই হোক, শ্রীল প্রভুপাদ এইভাবে কৃষ্ণ ভক্তির প্রচার শুরু করেন পাশ্চাত্য জগতে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস এর মাধ্যমে। কৃষ্ণ কনসিয়াসনেস, প্রভুপাদ এসেছেন কেন? কৃষ্ণ যে ভগবান সেটা সারা পৃথিবীকে জানাতে। এবং ব্যক্তিগতভাবে আমরাও দেখতে পারি যে প্রভুপাদের প্রতি, প্রভুপাদের গ্রন্থাবলী পাঠ করার আগে আমাদের কজনের ভগবান সম্বন্ধে জ্ঞান ছিল? আমরা তো মনে ভগবান ভগবান শব্দটা ব্যবহার করেছি, কিন্তু ভগবান যে কে, ভগবান যে কি সে সম্বন্ধে কোনো জ্ঞান আমাদের ছিল। কিন্তু প্রভুপাদ এসে আমাদের কি বললেন, কৃষ্ণ হচ্ছেন ভগবান। তখন আমাদের টনক নড়লো, আরে কথাটা তো সত্যি, আমরা কৃষ্ণকে জানি, ছোটবেলা থেকে আমরা কৃষ্ণের সম্বন্ধে শুনেছি, এখন কৃষ্ণই যে ভগবান সেটা আমাদের কাছে এখন স্পষ্ট হয়ে গেল। এবং যত দিন যাচ্ছে ততই এই ধারণাটা পুষ্ট হচ্ছে, তাই নয় কি? যত দিন যাচ্ছে ততই আমরা উপলব্ধি করতে পারছি যে হ্যাঁ, কৃষ্ণই হচ্ছেন ভগবান। ঈশ্বর পরম কৃষ্ণ, ভেরি গুড, থ্যাংক ইউ। তো এই যে কৃষ্ণই যে পরম ঈশ্বর সেটি ছাড়া জগৎ জুড়ে জানাবার জন্য শ্রীল প্রভুপাদ এসেছে। তারপরে নিউ ইয়র্ক থেকে শ্রীল প্রভুপাদ গেলেন সান ফ্রান্সিসকোতে। সান ফ্রান্সিসকোতে শ্রীল প্রভুপাদ প্রচার করতে শুরু করলেন অল্প বয়সী ছেলেরা মেয়েরা আসতো, তারা প্রভুপাদের প্রভুপাদের এমন একটা আকর্ষণ শক্তি ছিল যে সকলেই তাকে তার সান্নিধ্যে আসার ফলেই সকলেই ছিল প্রভুপাদের প্রতি আকৃষ্ট হয়ে যায়। তার কারণটি কি? কেননা শিল প্রভুপাদ সকলের জন্যই তিনি সম্পূর্ণরূপে শুভাকাঙ্ক্ষী ছিলেন, তিনি সকলের মঙ্গল চাইতেন, তিনি সকলের শুভকামনা করতেন, সকলকে তাদের জীবন সার্থক করার পথটি প্রদর্শন করতে চাইতেন। তাই জন্য তারা স্বতঃস্ফূর্ত ভাবে শিল প্রভুপাদের প্রতি আকৃষ্ট হয়েছিল। এইভাবে শিল প্রভুপাদ কৃষ্ণ ভক্তির প্রচার শুরু করলেন সান ফ্রান্সিসকোতে। শ্যামসুন্দর প্রভু তিনি কাঠের কাজ জানতেন, কাঠ কার্পেন্ট্রি, কাঠ কার্পেন্ট্রি না, স্কাল্পটিং, কাঠ খোদাইয়ের কাজ। তো সেটা শুনে প্রভুপাদ বল, আচ্ছা এর মধ্যে আরেকটা জিনিসও হয়, আরেকটা ঘটনা ঘটে। একদিন শ্যামসুন্দরের স্ত্রী মালতি, মালতি মাতাজি ইসকনের এখন প্রথম মহিলা জীবিসি, মালতি প্রভুপাদের প্রথম শিষ্যাদের মধ্যে একজন, মালতি একদিন একটা ইন্ডিয়ান কিউরিও শপে গিয়ে একটা খুব সুন্দর একটা মূর্তি দেখতে পায়। দেখে আকৃষ্ট হয়ে ভাবলো যে এটা আমি প্রভুপাদকে উপহার দেব। প্রভুপাদকে এনে যখন দেখিয়েছে টেবিলের উপরে এই ছোট্ট একটা মূর্তি রেখেছে, প্রভুপাদ সঙ্গে সঙ্গে তার আসন থেকে উঠে এসে দণ্ডবত প্রণাম করেছে। বলে আশ্চর্য হয়ে গেছে যে প্রভুপাদ কেন প্রণাম করছে। প্রভুপাদ তখন জিজ্ঞাসা করেন যে এরকম এই একটাই কি ছিল না আরো আছে? তখন ওদের মনে পড়ল যে আরো দুটো মূর্তি আছে ওর সঙ্গে, একটা সাদা আর একটা হলুদ। তো প্রভুপাদ বললো ওদেরকে ওই দুটো নিয়ে এসো। সেই মূর্তিটি কার? প্রভুপাদ বললেন এটি হচ্ছে কৃষ্ণ, যে কৃষ্ণকে আমরা আরাধনা করছি, এই কৃষ্ণ জগন্নাথ বলদেব সুভদ্রা। এইভাবে দেখো কি অদ্ভুত ভাবে জগন্নাথ বলদেব সুভদ্রা ইসকনে আবির্ভূত হল। তখন শিল প্রভুপাদ শ্যামসুন্দর যে কাঠের কাজ জানে সেটা জেনে শিল প্রভুপাদ শ্যামসুন্দরকে বললেন যে এরকম এটা তুমি তৈরি করতে পারবে? শ্যামসুন্দর বললেন ঠিক আছে আমি করতে পারব। এবং তখন তারা কাজ শুরু করে এবং ওই তিনটে মূর্তি যখন তৈরি হয়, কমপ্লিট হয়, তখন তাদের নিয়ে শিল প্রভুপাদ ওই দোকান ঘরে স্থাপনা করলেন জগন্নাথ বলদেব সুভদ্রা। আর ছেলেমেয়েরা আসতো, হ্যাঁ, তারাও জগন্নাথের প্রতি আকৃষ্ট হতো। তো একদিন প্রভুপাদ এসছেন, এসে দেখেন যে মন্দিরে জগন্নাথ নেই। দুপুরবেলা দেখেন জগন্নাথ নেই। তো প্রভুপাদ জিজ্ঞাসা করলেন জগন্নাথ কোথায়? তো ওরা বললো যে ছেলেরা গোল্ডেন গেট পার্কে নিয়ে গেছে। প্রভুপাদ খুব অসন্তুষ্ট হয়ে বললেন চলো আমিও যাব। কি করে কেন এইভাবে নিয়ে গেল? তো গিয়ে দেখে যে তারা জগন্নাথ বলদেব জগন্নাথকে ঘিরে তারা নাচছে আর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে। দেখে প্রভুপাদ বললেন যে ঠিক আছে, জয় শ্রী শ্রী রাধা মদন মোহন কি, জয় শ্রী শ্রী কৃষ্ণ বলরাম কি, জয় শ্রী শ্রী গৌর নিতাই কি। তো এইভাবে তখন প্রভুপাদ বললেন যে রথযাত্রা, জগন্নাথকে পার করতে হলে রথযাত্রার মাধ্যমে জগন্নাথকে নিয়ে আসতে হবে। এইভাবে প্রথম আমেরিকাতে জগন্নাথের রথযাত্রা শুরু হয়। গৌর প্রেমানন্দে হরি, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, শ্রীল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দ।